जेने कीर दावा तेर जागा इशारा अमिता के देगी दुआए मदीना।
اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين الله يأتينا وهو رب العالمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم صلوا على الحبيب صلى الله تعالى
صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبیب اللہ پڑھن صلی اللہ علیک یا رسول اللہ وسلم علیک یا حبیب اللہ. نعت خوانی موت بھی ہم سے چھڑا سکتی نہیں, قبر میں بھی مصطفیٰ کی گیت گاتے جائیں گے. اور آقا آقا کی ثنا خوانی در اصل عبادت ہے, ہم نعت کی صورت میں قرآن سناتے ہیں. پڑھن صلی اللہ علیک یا رسول اللہ وسلم علیک یا حبیب اللہ وسلم علیک یا حبیب اللہ. چوکھر تارا نام محمد مون رجالا نام محمد, چوکھر تارا نام محمد مون رجالا نام محمد صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم. نجم العیون اسم محمد نور القلوب اسم محمد صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم صلی علیہ وسلم صلی اللہ علیہ. دولت جو دی چاہو ابھے جہانے, دولت جو دی چاہو ابھے جہانے, دولت جو دی جدی چاؤ ابھے جہانے, پڑھو وظیفہ نام محمد মোহাম্মদ পড়ো ওয়াজিফা নামে মোহাম্মদ আঁখো কা তারা নামে মোহাম্মদ দিল কা সাহারা নামে মোহাম্মদ চোখের তারা নামে মোহাম্মদ রোজালা নাম কেন মুসলমান হবে না কুরবান কেন মুসলমান হবে না কুরবান কেন মুসলমান হবে না কুরবান কেন মুসলমান হবে খোদার প্রিয় নামে মোহাম্মদ খোদার প্রিয় নামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু সাল্লাম পুছে গা মৌলা হে লায়া ক্যা ক্যা পুছে গা মৌলা হে লায়া ক্যা ক্যা মে কহুঙ্গা নামে মোহাম্মদ মে কহুঙ্গা নামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে সফল উভয় জাহানে হবে সফল উভয় জাহানে দিন রাত যে জপে নামে মোহাম্মদ দিন রাত যে জপে নামে মোহাম্মদ চোখের তারা নামে মোহাম্মদ হৃদয় নামে মোহাম্মদ নজমুল উয়ুনি ইসমু মোহাম্মদ নূরুল কুলুবি ইসমু মোহাম্মদ সাল্লু আলাল হাবিব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা খাতামিন নবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি দরুদ ও সালাম পাঠ করার অগণিত ফজিলত রয়েছে। যেমন আন উমর ইবনে আল খাত্তাবি ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইন্না জিবরীল আতানি ফাক্বালা মান সাল্লা আলাইকা মিন উম্মাতিকা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারান ওয়া রাফাআহু বিহা আশারা দারাজাত। অর্থাৎ হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম রউফ রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিঃসন্দেহে এখন আমার কাছে জিবরিল আলাইহি সালাতু ওয়া সালাম এসেছেন এবং আরজ করেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনার যে কোনো উম্মত আপনার প্রতি একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার উপর 10টি রহমত অবতীর্ণ করবেন এবং 10টি পদমর্যাদা বৃদ্ধি করে দিবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, বয়ান শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করুন, কেননা নবী করিম রউফ রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফদালুল আমালি আন-নিয়্যাতু সাদিকা, অর্থাৎ সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল। তো হে আশাকানে রসুল, আমরা প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়াত করার অভ্যাস গড়ে তুলি ইনশা আল্লাহ আজ্জাবাজাল। আসুন, কেননা ভালো নিয়াত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। তো বয়ান শোনার পূর্বে ভালো ভালো নিয়াত করি, যেমন আমরা নিয়াত করে নিই যে ইলমে দিন শিখার জন্য সম্পূর্ণ বয়ান শুনব, আদব সহকারে বসবো, বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো, নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো, যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের অনন্য শান রয়েছে। দেখুন, আমরা যখন পৃথিবীতে আসেনি সে সময় কেউ আমাদেরকে চিনত না, কেউ স্বপ্নেও আমাদেরকে দেখেনি। তারপর যখন আমরা পৃথিবীতে আসি তখনও কেবল পরিবারগণ, প্রিয় আত্মীয় স্বজন এবং কয়েকটি পাড়া মহল্লার আমাদেরকে চিনত। এখন যখন আমরা বড় হয়েছি এখনও আমাদেরকে চিনে সামান্য কিছু লোক, কাউকে শোখানেক, কাউকে হাজার বা লাখখানেক হবে, কিন্তু উৎসর্গ হয়ে যান প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী অন্যান্য মহিমার প্রতি, তারা এখনও পৃথিবীতে আসেননি। এর শতাব্দী পূর্বেও পৃথিবীতে তাদের আলোচনা বিদ্যমান ছিল, মানুষ তাদের চিনত, তাদের উত্তম আলোচনা করত, এবং এই আলোচনা কোনো সাধারণ আলোচনা ছিল না, বরং আল্লাহ পাকের কালামে সাহাবায়ে কেরামের উত্তম আলোচনা নিয়মিতভাবে তিলাওয়াত করা হতো এবং লোকেরা সওয়াবের উদ্দেশ্যে তাদের উত্তম আলোচনা করত। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود। آيات مهان الله পাক রাসূলে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সাহাবীদের চিহ্নিত করিয়েছেন যে আমার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সাহাবী কারা, এরা হলো ওই সমস্ত লোক, এক যারা কাফেরদের প্রতি খুব কঠোর, তারা নিজেদের মধ্যে খুব সরল মনের, তারা ঘন ঘন নামাজ পড়ে, কখনো সেজদা করে, কখনো রুকু করে, এবং তারা রিয়াকারি করে না, তারা দেখানোর জন্য কোনো ইবাদত করে না, বরং তাদের উদ্দেশ্য শুধু আল্লাহর অনুগ্রহ ও আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হয়ে থাকে। সাহাবায়ে কেরামগণ হলো ওই মহান ব্যক্তিত্ব, তাদের চেহারায় সিজদার চিহ্ন দেখা যায় এবং ইবাদতের নূর দেখা যায়। আল্লাহ পাক সাহাবায়ে কেরামগণ আলাইহিম রিদওয়ান এর এই পবিত্র গুণাবলী বর্ণনা করার পরও বলেন, যালিকা মাসালুহুম ফিত তাওরাহ ওয়া মাসালুহুম ফিল ইনজিল। আল্লাহ আল্লাহ, নবী করিম রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ও সাহাবায়ে কেরামগণের এই সমস্ত গুণাবলী তাওরাহ শরীফে এবং ইনজিলেও লেখা হয়েছে। সুবহানাল্লাহ, বোঝা গেল সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান এখনো দুনিয়াতে আসেননি, এর পূর্বেই দুনিয়াতে তাদের নিয়ে আলোচনা হতো। মানুষ যখন তাওরাত ও ইঞ্জিল শরীফ তেলাওয়াত করত, সেই তেলাওয়াতে সাহাবায়ে কেরামগণের উত্তম আলোচনা হতো এবং লোকেরা এতে সওয়াবের আশাও করত। মনে রাখবেন, পূর্ববর্তী আসমানি কিতাবসমূহ মানুষ তাদের ইচ্ছা মতন আসমানি কিতাব পরিবর্তন করে দিয়েছে, সেজন্য সেসব আসমানি কিতাব পড়া আর সঠিক নয়। তবে মানুষের বিকৃতি সত্ত্বেও এসব কিতাবে সাহাবিদের আলোচনা বিদ্যমান ছিল। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। একবার মুসলমানদের দ্বিতীয় খলিফা হযরত উমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পাদ্রীকে জিজ্ঞাসা করলেন, হাল তাজিদুনা ফি শাইইন মিন কুতুবিকুম, তোমাদের কিতাবে কি আমাদের ব্যাপারে কিছু লেখা আছে? পাদ্রি হ্যাঁ বলে উত্তর দিল। তো হযরতে উমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, কাইফা তাজিদুনি, আমাকে তোমাদের কিতাবে কী রূপ পেয়েছো? পাদ্রি বললেন, কারুনুম মিন হাদিদ, অর্থাৎ আমাদের কিতাবে লেখা আছে যে আপনি লোহার সিং। তিনি বললেন, লোহার সিং এর মানে কি? পাদ্রি বললেন, আমিরুন শাদীদ, অর্থাৎ দিনের আদেশ প্রয়োগে এমন একজন শাসক যিনি কঠোরতা প্রদর্শন করেন। এতে হযরতে উমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বললেন, আল্লাহ পাক সবচেয়ে বড়, সমস্ত প্রশংসা তারই জন্য। প্রিয় ইসলামী ভাইরা, একবার আমিরুল মুমিনিন হযরতে উমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ঘোড়ায় চড়ে কোথাও যাচ্ছিলেন। হঠাৎ তার বরকতময় পা থেকে কাপড়টি সরে গেল। ঘটনাক্রমে সে সময় নাজারের বংশ যারা কাফের ছিল তাদের মধ্যে থেকে একজন হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সে পা দেখে নিল এবং তাতে কালো একটি দাগও ছিল। এই ভিত্তিতে নাজারানের বংশের লোকেরা বলল, হাযাল্লাযী নাজিদু ফী কিতাবিনা ইউখরিজুনা মিন আরদিনা, এই সেই ব্যক্তি যার সম্পর্কে আমাদের কিতাবে লেখা আছে যে এই আমাদেরকে আমাদের ভূমি থেকে বের করে দেবে। আল্লাহু আকবার! হে আশিকানে সাহাবা ও আহলে বাইত, দেখলেন তো আপনারা পূর্ববর্তী আসমানী কিতাবে হযরতে উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তম আলোচনা কি বিস্তারিতভাবে বর্ণিত ছিল। ও মুসলিম, কেবল তার পা মুবারকের কালো দাগ দেখে সে সময় তাকে চিনে ফেলল। হযরত উমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি কে, ইনার পরিচয় কি? আসুন ইনার পরিচয় সম্পর্কে আমরা কিছু শ্রবণ করি। দুনিয়াতে তার নাম মুবারক হচ্ছে ফারুক, আসমানী কিতাবে তার নাম ফারুক নামে জানত। আসমানী কিতাব তাওরাত শরীফে তার নাম মানতিকুল হক, অর্থাৎ সত্য যুক্তি। ইনজিল শরীফে তার যথেষ্ট নাম রয়েছে, আর জান্নাতে তার নাম হবে পবিত্র প্রদীপ। হযরত উমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় জন্মগ্রহণ করেছিলেন। অন্য এক রিওয়ায়াত অনুযায়ী তিনি 39 জন পুরুষের পর মুসলমান হয়েছিলেন, তাই তাকে মুতাম্মিমুল আরবাঈন, অর্থাৎ যিনি 40 নম্বর পূরণকারী বলা হয়। নবী করিম রাসূল আরবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তার ইসলাম আনয়নের জন্য দোয়া করেছেন, তাই তাকে মুরাদে রাসূলও বলা হয়। তার নেই ও ইনসাফ অগণিত, এই জন্য আদালুল আসহাব, অর্থাৎ সবচেয়ে বড় ন্যায় প্রয়াণকারী বলা হয়। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীতে 63 বছর তাশরিফ রেখেছিলেন, 12 বছর ধরে খিলাফতের দায়িত্ব সুন্দরভাবে পালন করেন। তার খিলাফতকাল ছিল মুসলমানদের উত্থানের স্বর্ণযুক্ত। তার শাসন শৈলী, তার ন্যায় প্রয়ণতা, তার উত্তম চরিত্র ও আচরণ, আল্লাহর ভয়, তাকওয়া ও পরহেজগারিতা, নম্রতা ও বিনয়, তপস্যা, মমতা ইত্যাদি কিয়ামত পর্যন্ত আগত মুসলমানদের জন্য জীবনের অত্যন্ত উত্তম উদাহরণস্বরূপ। হে আশিকানে রসুল, হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনী সম্পর্কে আমরা শ্রবণ করেছি, আসুন তিনার ফজিলত সম্পর্কে আমরা কিছু শ্রবণ করি। যেমন হযরতে উমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা সীমাহীন ও অগণিত। একদা হযরতে জিবরিল আমিন আলাইহি সালাতু ওয়া সালাম নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দরবারে উপস্থিত ছিলেন। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আলোচনা হলো, তখন প্রিয় নবী রাসূল আরবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন, হে জিবরাইল, বয়সের ফজিলত ও আল্লাহর নিকট তাদের অবস্থান বর্ণনা করুন। হযরত জিবরিল আলাইহি সালাতু ওয়া সালাম বললেন, লাউ জালাসতু মাআকা ক্বাদরা মা লাবিসা নূহুন ফী ক্বাওমিহি লাম আস্তাতি' আন উখবিরাকা বিফাদাইল উমরা ওয়া মা লাহু ইনদাল্লাহ, অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, নূহ আলাইহি সালাতু ওয়া সালাম যতটুকু বয়স পেয়েছে, যদি আমি তত বছর আপনার খিদমতে বসতাম এবং হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার ফজিলত সম্পর্কে যদি বর্ণনা করতে থাকি, তারপরেও আমি হযরত উমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ফজিলত সমূহ এবং আল্লাহ পাকের দরবারে এর মর্যাদা সম্পূর্ণভাবে বর্ণনা করতে পারবো না। হযরত জিবরিল যার ফজিলত বর্ণনা করে শেষ করতে পারে না, সে উমরে ফারুকের কি শান হবে। বাইতুল মুকদ্দাস, যেটি একটি অত্যন্ত বরকতময় শহর, তা হযরত উমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফতকালে সর্বপ্রথম বিজয় হয়েছিল। এর বিজয়ের ঘটনা খুবই আশ্চর্যজনক। কি ঘটেছিল আসুন আমরা শুনি। হযরতে উমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতি বানালেন এবং সৈন্যবাহিনী নিয়ে বাইতুল মুকদ্দাসের দিকে রওনা হলেন। হযরতে আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পৌঁছলেন ও মুসলিমদের দুর্গ অবরোধ করেন এবং প্রায় চার মাস ধরে এই যুদ্ধ চলতে থাকে কিন্তু কোনো ফলাফল আসেনি। বাইতুল মুকদ্দাস ও মুসলিমদের এক বড় সন্ন্যাসী ছিলেন, একদিন সেই সন্ন্যাসী দুর্গের দেয়ালে উঠে হযরত আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বললেন, আমরা সর্বাবস্থায় তোমার সাথে যুদ্ধ করব, আমাদের শহর কেবল একজনই জয় করতে পারবে, তার গুণাবলী আমাদের কিতাবে লেখা আছে, কিন্তু তুমি সে নয়। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সে কে হবে, আপনাদের কিতাবে তার সম্পর্কে কি কি গুণাবলী লেখা আছে? সন্ন্যাসী বললেন, সে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের অনুসারী, তার নাম হবে উমর বিন খাত্তাব, লোকে তাকে ফারুক বলে আহ্বান করবে, তিনি দিনের ব্যাপারে অত্যন্ত কঠোর হবেন, সে আল্লাহ পাকের বিষয়াদিতে লোকেদের ব্যাপারে কোনো পরোয়া করবে না। আল্লাহ তাআলার বিষয়ে কোনো লোকের পরোয়া না করা, বর্তমানে আমরা বান্দার পরোয়া করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেগুলো আমাদের জন্য ফরজ ওয়াজিব করে দিয়েছেন সেটার উপর আমল করতে গিয়ে আমরা লোকদের পরোয়া করি যে মানুষ আমাকে কী বলবে, মানুষ আমাদেরকে কী বলবে। কিন্তু কোরবান জান হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার শানের উপর যে তিনার ভিতরে এই জিনিসটা ছিল না, তিনি আল্লাহ তাআলার জন্য কোনো মানুষের কখনো পরোয়া করতেন না। হযরত আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ন্যাসীর এই কথা শুনে মুচকি হেসে খুশি হয়ে বললেন, ফাতাহনাল বালাদা ওয়া রাব্বিল কাবা, মানে কাবার রবের শপথ, আমরা এই শহর জয় করেছি। অতঃপর হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি চিঠি লিখে বাইতুল মুকদ্দাসে আসতে বললেন। হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তশরিফ নিয়ে আসেন, সেই খ্রিস্টান সন্ন্যাসী হযরত উমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতেই চিনে নিলেন এবং তিনি তার লোকদেরকে ডেকে বললেন, হে লোকেরা, এরা তারই যাদের আলোচনা আমাদের কিতাবে উল্লেখ আছে, তারা আমাদের শহর বিজয় করবে। অতঃপর সে ও মুসলিমরা বাইতুল মুকদ্দাস হযরত উমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হস্তান্তর করে দিলেন। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, হযরত কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন উচ্চ মর্যাদার অনুসারী, যখন পবিত্র ঘর জয় করা হয় তখন হযরত কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে প্রথম সাক্ষাৎ হয়। সে সময় হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পাঠ করে ইসলাম কবুল করেন। এই প্রসঙ্গে হযরত কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাকের কিতাবে লেখা আছে এমন শহর যেখানে বনি ইসরায়েলরা বসবাস করবে তা এমন লোকের হাতে বিজয় হবে যে নেককার হবে, মুসলমানদের প্রতি দয়ালু হবে, তার বাহ্যিক ও অভ্যন্তরীণ একই হবে, তার কথা ও কাজে কোনো রকম বৈপরীত্য থাকতে পারে না, তার দৃষ্টিতে তার আপন এবং পর সবাই সমান হবে, তার সাথীরা রাতে ইবাদতকারী হবে, দিনের বেলা রোজাদার হবে এবং লোকদের কল্যাণকারী হবে। এই সমস্ত কিছু ছিল হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান, আর এগুলো তিনের শান ও মান বর্ণনা হচ্ছে। আরে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ছিলেন নেককার, মুসলমানদের প্রতি দয়াকারী, আরে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠাকারী, তিনি সেই ব্যক্তিত্ব যিনি অনেক শহর বিজয় লাভ করেছেন। হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রিয় নাতনী অর্থাৎ ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর শাহজাদী, তিনি হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীগণের মধ্যে অন্যতম। একদিন হযরতে উমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা অঝর্ণয়নে কান্না করছেন, তিনি কান্নার কারণ জিজ্ঞাসা করলেন। তখন সম্মানিত স্ত্রী বললেন, হে আমিরুল মুমিনীন, কাবুল আহবার বললেন যে আপনি জাহান্নামের দরজায় রয়েছেন। হযরত উমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা শুনে তার মধ্যে ভীতি সঞ্চারিত হয়ে গেল, তিনি সাথে সাথে হযরত কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হতেই আরজ করলেন, হে আমিরুল মুমিনীন, আমার প্রতি তাড়াহুড়া করো না, আল্লাহ পাকের শপথ, জিলহজ মাস শেষ হতেই আপনি জান্নাতে তশরিফ নিয়ে যাবেন। হযরত উমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে আশ্চর্য হয়ে বললেন, হে কাব, এটা কি বললেন, কখনো বলেন জাহান্নামের দরজাতে, আবার কখনো জান্নাতে। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না লানাজিদুকা ফি কিতাবিল্লাহি আলা বাবিন মিন আবওয়াবি জাহান্নামা তামনাউন নাস আন ইয়াকউ ফিহা ফাইযা মিতা লাম ইয়াজালু ইয়াকতাহিমুনা ফিহা ইলা ইয়াউমিল কিয়ামা। হে আমিরুল মুমিনিন, ওই সত্যের শপথ যার কুদরতের হাতে আমার প্রাণ, আমি আল্লাহ পাকের কিতাবে পড়েছি আপনি জাহান্নামের দরজায় আছেন আর লোকদেরকে জাহান্নামে পতিত হওয়া থেকে বাধা দিচ্ছেন, যখন আপনি দুনিয়া থেকে তশরিফ নিয়ে যাবেন তখন লোক কিয়ামত পর্যন্ত জাহান্নামে পড়তে থাকবে। সুবহানাল্লাহ। হে আশিকানে সাহাবা ও আহলে বাইত, হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো দুনিয়াতে তশরিফ আনেননি, এর পূর্বে যে সব লোকেরা আসমানি কিতাব তেলাওয়াত করত, আসমানি কিতাবের আলেম ছিল, পূর্বের নবীগণের বাণী জানতো, তাদের জানা ছিল যে উম্মতে মুহাম্মাদিতে একজন ব্যক্তি আসবে, তার নাম উমর বিন খাত্তাব হবে, এর দিন উত্তম ও অবশ্য অত্যন্ত দৃঢ় হবে, যতদিন পর্যন্ত সে দুনিয়াতে থাকবে ততদিন দিন বিজয় থাকবে, লোকেরা জাহান্নাম থেকে বাঁচবে, আর যখন সে দুনিয়া থেকে চলে যাবে লোকেরা কিয়ামত পর্যন্ত জাহান্নামে পতিত হতে থাকবে। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, এখন একটু দয়ার প্রভাবের কার্যকারিত্ব দেখুন। আল্লাহ পাকের প্রিয় হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দোয়া ছিল যে আল্লাহুম্মা আইজাল ইসলাম বি উমর ইবনে খাত্তাব। হে আল্লাহ পাক, উমর বিন খাত্তাবের মাধ্যমে ইসলামের মান বৃদ্ধি করুন। সেই দোয়ার বরকত ছিল যেদিন উমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলেন, সে সময় মুসলমান খুশি হয়ে আল্লাহু আকবর বলে স্লোগান দিল, যার আওয়াজ মক্কা মুকাররমায় দূর দূরান্ত পর্যন্ত শোনা যায়। সেই দিন মুসলমান সর্বপ্রথম মসজিদে হারামে প্রকাশ্যভাবে নামাজ আদায় করলেন। সেই দিন থেকে নিয়ে জাহিরি হায়াত পর্যন্ত ইসলামের মর্যাদা আরও উন্নত থেকে উন্নত হতে থাকে, দূর দূরান্ত পর্যন্ত ইসলাম প্রসার করেছে, নেই ও ইনসাফের অগণিত নিয়ম প্রতিষ্ঠিতা করেছে এবং অমুসলিম মহল্লা পর্যন্ত ইসলামের পতাকা উত্তোলন করেছেন। হে আশিকানে রাসূল, এই দয়ার প্রভাব হযরত উমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে ছিল ইসলামের মর্যাদা উন্নত থেকে উন্নত হতে থাকে, কিন্তু আহ, যখন হযরত উমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়, তিনি দুনিয়া থেকে পর্দা করেন, সেই সময় থেকে ফিতনার যুগ শুরু হয়ে গেল। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, হযরত উমরে ফারুক আজমের কি এমন শান ছিল যে একবার হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দরবারে উপস্থিত ছিলেন, হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উত্তম আলোচনা হচ্ছে, সে সময় হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বারগাহে রিসালাতে আরজ করলেন, ইয়া সাইয়্যিদি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, লায়াবকিয়ান্না আল ইসলামু মিন বাদি মাউতিকা আলা মাউতি উমর ইবনে খাত্তাব। অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, মুসলিম সম্প্রদায় দুবার কান্না করবে, একবার ওই সময় যখন আপনি দুনিয়া থেকে পর্দা করবেন, আর দ্বিতীয়বার যখন উমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তেকাল হবে। যেদিন হযরত উমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তেকাল হলো, সেদিন আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দুধমা হযরত উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল ইয়াউমা ওয়া হিয়াল ইসলাম, অর্থাৎ আজ ইসলাম দুর্বল হয়ে গেল। আমরা তো সাহাবায়ে কেরামের ভালোবাসার দাবি করি, আমরা আহলে বাইতের ভালোবাসার দাবি করি, আজ মুহররমুল হারাম শুরু হয়েছে ইশকে সাহাবা দিয়ে। সাহাবায়ে কেরাম শহীদ হযরত ফারুক আজম প্রথম মুহররমুল হারামে শহীদ হলেন এবং দশ মুহররমুল হারামে ইমামে হুসাইন আহলে বাইতে রাসূলের সুগন্ধি, মা আমিনার বাগানের সুগন্ধিময় একটি ফুল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনাকে বারবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেন এ আমার ফুল, বারবার তিনার গ্রাণ নিতেন, তিনাকে নিজের সন্তান বলতেন, তিনি শহীদ হয়েছেন। তো তিনাদের জীবনী নিয়ে আমরা শুনছি, কিন্তু আমরা নিজের জন্য কি ভাবছি, আমাদের ভিতরে কি ইনাদের সিরাত, ইনাদের চরিত্র, ইনাদের চালচলন, এগুলো কি নিয়ে আসা যায়, এগুলো কি নিয়ে আসা সম্ভব, নাকি আমাদের ইনাদের সিরাতকে শুধু শোনা পর্যন্ত শেষ। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, কিয়ামতের দিন যখন হযরত উমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের দরবারে উপস্থিত হবে, সে সময় ইসলাম আরজ করবে, ইয়া রাব্বি হাযা উমরু আআযানি ফি দারি দুনিয়া ফাআইযু ফি আরাসাতিল কিয়ামা, অর্থাৎ হে প্রতিপালক ও দয়ালু, এটা উমর, তিনি দুনিয়াতে আমার সম্মান বৃদ্ধি করেছে, আজ কিয়ামতের মাঠে তুমি তার সম্মান দান করুন। এর সাথে সাথেই হযরত উমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুটি জুব্বা পরিধান করানো হবে। সে উভয় জুব্বা সুগন্ধি এমন হবে যে তার মধ্যে হতে যদি একটিও পৃথিবীতে খুলে দেওয়া হয় তখন সমস্ত পৃথিবী তার সুগন্ধিতে ভরে যাবে। হযরত উমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নূরানি উটের উপর বসানো হবে, তার সামনে 70,000 পতাকা উড়াবে। সে সময় কিয়ামতের মাঠে একটি আওয়াজ আসবে, ইয়া আহলাল মাওকাফি হাযা উমরু ফাআরিফু, হে কিয়ামতবাসী ইনি উমর, উনাকে চিনে নাও। হে আশিকানে সাহাবা ও আহলে বাইত, হযরত উমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে ছিলেন ইসলামের উন্নতির জন্য সচেষ্ট ছিলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সাথে যুদ্ধসমূহে অংশগ্রহণ করেন, নিজের জীবন হাতে রেখে তিনি ইসলামের জন্য যুদ্ধ করেছিলেন, ইসলামের উন্নতির জন্য তিনি নিজেকে কষ্টের মধ্যেও ফেলেছেন, পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন, এর জন্য তিনি ক্ষুধার্ত ছিলেন। বিশ্বের প্রায় অর্ধেক রাজ্যের খলিফা হওয়ার সত্ত্বেও তিনি জড়া তালিযুক্ত পোশাক পরিধান করতেন, কষ্ট ভোগ করেন, নিজ আকাঙ্ক্ষাকে ভুলিত করে সর্বদা ইসলামকে সমুন্নত করেছেন। এতে আমাদের জন্য শিক্ষা রয়েছে, হায় আমরা নিজের বাসনা পূরণের উদ্দেশ্য, নিজের আরামের জন্য ইসলামের উন্নতির পরোয়া করি না। আমাদের এই উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ইসলামকে এই তিনাদের কুরবানির বিনিময় তিনি খোদাকে সহ্য করেছেন, শ্রবণ করলাম যে তিনি বাদশাহ হওয়া সত্ত্বেও তিনার কাপড়ে তালি থাকতো, কিন্তু বর্তমান আফসোসের বিষয় আমাদের একটু পরিবর্তন হলে আমাদের সব কিছু চেঞ্জ হয়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে একটু নিয়ামত দিয়েছে না, আমি কোন একটি শোরুমের ম্যানেজার হয়ে গেলাম, আল্লাহ তাআলা দিয়েছে আমি কোন প্রতিষ্ঠানের ম্যানেজার হয়ে গেলাম, আমি কোনো কিছু দায়িত্ব পেয়ে গেলাম, তখন আমার চালচলন পুরো পরিবর্তন হয়ে যায়। কিন্তু তিনি কখনো মাটিতে শুয়ে পড়তেন, কখনো ছিঁড়া কাপড়ই পরে নিতেন, তিনি কখনো পেট ভরে খাবার খেতেন না, রাতের পর রাত জেগে ইবাদত করতেন। তিনার আয়তে অধীনে যারা ছিল তাদের নিজ হাতে নিজে পায়ে হেঁটে হেঁটে গিয়ে তাদের খিদমত করতেন, তাদের অভাবকে দূর করতেন, মানুষের প্রতি কোমল হৃদয় ছিল এবং মুশরিকদের প্রতি কঠোর হৃদয় ছিল। দিনের জন্য কারোর সাথে কোনো পরোয়া চলতো না, কিন্তু মুসলমান ভাইয়ের জন্য খুব কোমল ছিলেন, রাতের আধারে মুসলমানদের কষ্টকে দূর করতেন, অভাবকে পূরণ করতেন। কিন্তু আফসোসের বিষয় আজ আমরা অল্প কিছু টাকার জন্য নিজে মুসলমান মুসলমান ভাইয়ের মধ্যে মারামারি, একজন অপরজনের রক্তাক্ত করে ফেলতেছি, আমরা সম্পর্ক ছিন্ন করে ফেলতেছি শুধু কিছু সম্পদের জন্য, দুনিয়ার জন্য। এই তুচ্ছ দুনিয়া, এই দুনিয়া কাকে কী দিয়েছে? দুনিয়া কি কখনো কাউকে দিয়েছে কিছু? দুনিয়াতে আদম আলিহি সালাত ও সালাম থেকে নিয়ে পর্যন্ত, এখন থেকে নিয়ে কামত পর্যন্ত অনেক সম্পদশালী এসেছে, অনেক বাহাদুর এসেছে, অনেক রাজত্ববালা এসেছে, কিন্তু বলেন কারো কি চিহ্ন এখন পৃথিবীতে বেঁচে আছে? হয়তো কারো নাম রয়ে গেছে কিন্তু তাদের কিছু নেই। দেখবেন দুনিয়া যার কাছে যত ছিল কিন্তু যাওয়ার সময় সে কতটুক নিয়ে গেল, সে কতটুক ভোগ করলো। আজ আমরা যেভাবে দুনিয়ার দিকে ছুটে যাচ্ছি আফসোসের বিষয়। দেখুন না, তিনারা যখন ইসলামের জন্য বের হয়েছেন, তিনারা নামাজ পড়তে দাঁড়ালে তিনাদেরকে মুশরিকরা বেধর্মীরা আঘাত করত, পাথর নিক্ষেপ করত, তারপরও তিনারা নামাজকে ছেড়ে দেন নাই, সেজদা করে গিয়েছেন। হযরত উমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যখন তিনাকে শহীদ করা হয় তো তিনার ভিতরে জান ছিল কিন্তু অনেক মারাত্মকভাবে তিনি আঘাত অবস্থায় ছিলেন, তিনি বসতে পারছিলেন না, একবারে মাটিতে পড়ে গিয়েছিলেন, শুয়েছিলেন। তো কেউ এই অবস্থায় দেখে কাউকে বলল যে হযরত উমরকে বলো যে নামাজের সময় হয়ে গিয়েছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেন, এটা কি সম্ভব যে সকাল থেকে দুপুর পর্যন্ত নিজের ছেলের লাশ নিজে কোলে তোলা, 6 মাসের শিশুর লাশ নিজের কোলে তোলা, নিজের ভাইয়ের নিজের চাচার লাশকে কোলে তোলা, তারপরও সবর করেছেন? আচ্ছা কত আঘাত পেয়েছেন, কত কঠোর কঠোর কথার শিকার হয়েছেন, আল্লাহ তাআলার ইবাদতকে বুঝিয়ে দিয়েছেন, তিনারা বলে দিয়েছেন মাথাকে নত করে যে এটাই এমন এক দরবার, তুমি যতই উচ্চ হতে চাও, তুমি চাও মানুষের অন্তরে তোমার মতমর্যাদা বৃদ্ধি হোক, তোমার শান ও মান বৃদ্ধি করতে চাও, তো দুনিয়াতে তুমি নিজের যতই শান বাড়াতে চাও, তো শান বাড়ানোর একটাই পথ, সেটা হচ্ছে আল্লাহর দরবারে নিজের মাথাকে নত করে দাও। আজ ইমামে হুসাইনকে এমন কোন মুসলমান আছে যে ভালোবাসে না? সবাই হুসাইন হুসাইন করছে, কেন? তিনারা হাকিকিভাবে আল্লাহ তাআলার দরবারে নত হয়েছেন, কিন্তু আফসোসের বিষয় আমরা নত হই না, আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার যদি আজ দেখুন আমাদের জন্য কত সুন্দর টাইসের ব্যবস্থা করা হয়েছে, ফ্যানের ব্যবস্থা রয়েছে, শীত আসলে কার্পেটের ব্যবস্থা আছে, আমাদের জন্য এত আরাম আয়েশ, তারপরও আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করছি না, শুধু একের পর এক বাহানায় করে যাচ্ছি। দেখুন আজ আমাদের এমন অবস্থা হয়েছে যে সকালে আমাদের ড্রেস আলাদা হয়, দুপুরের ড্রেস আলাদা, ঘুমানোর ড্রেস আলাদা, স্কুলের ড্রেস আলাদা, অফিসের ড্রেস আলাদা, বিভিন্ন ধরনের ইভেন্টে দাওয়াতে যাওয়ার এগুলোর ড্রেস আলাদা, আমার সকালের নাস্তার আইটেম বিভিন্ন, দুপুরের আইটেম আলাদা হতে হবে, দুপুরে যা খেয়েছি রাত্রে নয়, রাত্রে নতুন কিছু রান্না করতে হবে, এত আরাম আয়েশ। কিন্তু হযরত ফারুক আজমের জীবনী পড়ে দেখুন যে হযরত ফারুক আজম যখন খিতাব তিনার খিলাফতকালে যখন তিনি খতিব ছিলেন, নামাজ পড়াতেন জুমার, তো অনেক সময় জুমার নামাজে দেরি হয়ে যেত, তো হযরত উমর ফারুক আজম মসজিদে নববীতে তশরিফ আনতেন এবং সবার কাছে ক্ষমা চেয়ে নিতেন যে আমাকে ক্ষমা করে দাও, কি কেন যে আমার দেরি হয়ে গেছে। আচ্ছা, দেরি নিজের ইচ্ছা হয় নাই, বলতেন যে আমার একটি পোশাক এটা ধুয়ে শুকাইতে দিয়েছিলাম, তো শুকাইতে দেরি হয়েছে, এর জন্য আমার আসতে দেরি হয়েছে, আর আমার আলমারি কালমারি ভরা কাপড়, তারপরও নামাজ ফজরে আমার ঘুম ভাঙে না, জোহরে অলসতা, আসরে অলসতা, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে আসুন, ভালো ভালো নিয়ত করি যে ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল এই বছর হাকিকি আশিকে সাহাবা আহলে বাইত হব ইনশাআল্লাহ, সত্যিকারই হব ইনশাআল্লাহ। তিনাদের গুণাবলী তো শুনলাম, কেন আমরা দুনিয়ার পিছনে ছুটে যাচ্ছি, দুনিয়া আমাকে কিছু দিবে না, জগা জি লাগানি কি দুনিয়া নেই হ্যাঁ, ইবরত কি যা হ্যাঁ, তমাশা নেই হ্যাঁ, মিলে খাক মে আহলে শাহ কেসে কেসে, মকি হো গে লা মকা কেসে কেসে, সবাই মাটির সাথে মিশে গেছে। আজ আপনি আমি আছি বলে আমার একটি পরিচয় আছে, কেউ আমাকে হুজুর বলে ডাক দেয়, কেউ কাউকে ডাক্তার বলে ডাক দেয়, কেউ কাউকে বিভিন্ন নাম ধরে ডাক দেয়, কিন্তু বাস্তবে যখন এই পিজর থেকে, এই শরীর থেকে রুহটা বের হয়ে যাবে, তখন বলেন আর হুজুর হুজুর থাকবে না, ডাক্তার ডাক্তার থাকবে না, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার থাকবে না, সবার নাম একটি হয়ে যাবে, সবার মুখে কেউ লাশ বলে ডাক দিবে, কেউ মৃত বলে ডাক দিবে, কেউ মাইয়্যত বলে ডাক দিবে, বলবে কি না, বর্তমান বলে কি না। আচ্ছা, সেটা আমি আপনি হব কি না, আমার আপনার চোখের সামনে কি লাশ উঠতে কাউকে দেখেন নাই, মাইয়্যতকে গোসল করাইতে দেখেন নাই, কবরে রাখতে দেখেন নাই, সব কিছু চোখের সামনে, সব কিছু চোখের সামনে। আচ্ছা, আমরা মৃত্যু আগে একটি সময় ছিল যে আমরা ভাবতাম যে মানুষ বৃদ্ধ হবে, বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হবে, তারপর সে মারা যাবে, কিন্তু বর্তমান আপনি দেখুন মৃত্যুর সংখ্যা বেশিরভাগ যুবকরা মারা যাচ্ছে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্টে, কখনো নৌকা পড়ে যাচ্ছে, কখনো আগুন লেগে যাচ্ছে, একের পর এক এখন বেশিরভাগ যুবক মারা যাচ্ছে, তাই না? তো বলেন আমার আপনার জীবনের কি কোনো সময় নির্ধারণ আছে? সময় তো নির্ধারণ নাই। যারা মদিনী চ্যানেলে দর্শক রয়েছেন, যারা এখন আমাদের সাপ্তাহিক ইজতেমা দেখছেন, আপনাদেরকে বলছি আর কতদিন বাঁচবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিয়ামত দিয়েছে, একটু ভয় করি। দেখুন হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা অন্য প্রতিটি ক্ষেত্রে ফিকরে আখিরাত করতেন, আল্লাহ তাআলাকে ভয় করতেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে দণ্ডময়ের বিষয়ে ভয় করতেন, আমরা কি ভয় করি না? আল্লাহ তাআলা সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম বলে ঘোষণা করে দিয়েছেন, এবং কেয়ামতের মঞ্জর, কেয়ামতের অবস্থা বলে দিয়েছেন, ইজা যুযযিলাতিল আরদু যিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, পুরো বিস্তারিতভাবে বলে দিয়েছেন যে কেয়ামতের দিন সমস্ত আম্বিয়ারা নফসি নফসি করবে, কেউ আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে দণ্ডময় হওয়ার ক্ষমতা রাখে না। আল্লাহ তাআলা আমাদের আমল তো দূরের কথা, যদি আল্লাহ তাআলা একটি মুহূর্ত, একটি সেকেন্ড বা একটি চোখের পলকের হিসাব যদি কেয়ামতের দিন নিয়ে নেয়, তাহলে ওই বান্দা কখনো জান্নাতে যাওয়ার আশা করতে পারে না। আমরা কি আল্লাহ তাআলা দরবারে দণ্ডময় হওয়ার ক্ষমতা রাখি? যখন বান্দার জাহান্নামের ফয়সলা হয়ে যায়, তখন কিয়ামতে যারা থাকবে সমস্ত মখলুকরা তার উপর লানত করতে থাকে, আযাবের ফেরেশতারা তার পায়ে জাহান্নামের শিকড় বেঁধে তাকে হিচড়ে হিচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। একটু নিজের দিকে তাসাবর করুন, সেই ব্যক্তি যদি আমি হই, সেই যদি আমি হই, তো আসুন এখন সময় রয়েছে, যখন এই দেহে থেকে রুহটা বের হয়ে যাবে তখন আর আমাদের সময় থাকবে না, তখন শুধু আফসোস করতে থাকবো। মনে রাখবেন, দুনিয়াতে যা আছে এবং এই সমস্ত দুনিয়া, দুনিয়া এবং সমস্ত দুনিয়া একটি কবরবাসীর নিকট এর চেয়ে হাজার গুণ উত্তম, আফজাল, অধিক উত্তম তার কাছে দুই রাকাত নামাজ। কি দুই রাকাত নামাজ? একটি কবরবাসীকে জিজ্ঞাসা করে দেখেন, বিভিন্ন কিতাব পড়ে দেখেন, আপনি পাবেন, কারণ দুনিয়া কোনো ফায়দা তাদেরকে দেয় না, যদি ফায়দা দিয়েছে সেটা হচ্ছে কি, দু রাকাত নামাজ দিয়েছে, একবার সুবহানাল্লাহ বলা, একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দুরুদ পাঠ করা তাদেরকে ফায়দা দিয়েছে। তো এই ফায়দা কি আমরা পেতে চাই না? মুহররম মাস এসেছে, কিছু নিয়ত করি, কিছু পরিকল্পনা করি, অতীতে যা হয়েছে তওবা করি, আল্লাহ তাআলা তওবা কবুল করেন। আল্লাহ তাআলা কি তওবা, যদি আল্লাহ তওবা কবুল করবে না তো আমরা কার কাছে যাব? যেহেতু আল্লাহ তাআলা তার ঘরের মেহমান আমাদেরকে বানিয়ে নিয়েছেন, আমরা এখন কি আল্লাহ তাআলার ঘরে আছি, চলে আসছি, তো একটু মাথা নত করে নিই। মাথা নত করে আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে কি করি, কান্না করি এবং তওবা করি। আল্লাহ, 1444 বছর অতিবাহিত হয়ে গিয়েছে, এখন আল্লাহ তুমি আমার জীবনে নতুন একটি বছর দিয়েছ, 1445 হিজরি, তো আল্লাহ এই বছর আমি তোমার ইবাদত অতিবাহিত করতে চাই। দুইটি বড় দুশ্মন রয়েছে, একটি হচ্ছে আমার নফস, দ্বিতীয় হচ্ছে শয়তান। দ্বিতীয় কি? শয়তান। আল্লাহ এদের থেকে মোকাবিলা আমি করতে পারি না, আল্লাহ তুমি তোমার দয়া দ্বারা আমাকে সাহায্য করো, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো যেন আমি এদের বিরুদ্ধে গিয়ে আল্লাহ যেন আমি শুধু তোমাকে রাজি করি, শয়তান আমাদের থেকে আমার থেকে নারাজ হয়ে যাক, শয়তান আমার কাছে এসে যেন ধ্বংস হয়ে যাক, আল্লাহ সর্বদা তুমি যেন দুনিয়া ও আখিরাতে তুমি রাজি থাকো। এ আমার আমার কোনো যোগ্যতা নেই মওলা, আমি তোমাকে রাজি করব, আমার কাছে কোনো আমল নেই মওলা, আমি তো সেজদা করতে পারি না যে কীভাবে সেজদা করলে তুমি রাজি হবে, আমি জানিও না যে কোন রুকু করলে তুমি রাজি হবে মওলা, আমার তো আমার আপাত বস্তব তো মওলা গুনাহে ভরা মওলা, গুনাহের কারণে তো সব কিছু নষ্ট করে ফেলেছি, তবু মওলা তোমাকে রাজি করতে চাই, আল্লাহ তোমার উপর ভরসা রয়েছে, আমি যদিও বা গুনাহগার, আল্লাহ তুমি দোয়ার জন্য বলেছ, আমরা দোয়া করছি আল্লাহ, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। মুহররমের মাসের ওয়াসিলা দেই, দেখুন মুহররম দোয়া কবুলের মাস, কিসের মাস? আর এই মাসের মধ্যে অন্যতম একটি দিন হচ্ছে আশুরার দিন, এই মাসকে তো অনেকে আশুরা দিবসও বলে। বাসরার শহরের মধ্যে এক ধনী ব্যক্তি ছিল, যে ধনী ব্যক্তি প্রতি বছর আশুরার রজনীতে তার বাসায় খাদমে কোরআনের ইন্তজাম করত, সারা রাত ব্যাপী কোরআনে করিম তেলাওয়াত হতো, জিকির আজকার হতো এবং শেষে দোয়া মোনাজাত হতো এবং সেহরিরও ইন্তজাম হতো। তো তার বাড়ির পাশে কোনো বাড়ি, তো সে বাড়ির লোক, তার মেয়ে ছিল পঙ্গু, অচল, তার হাত পা কাজ করতো না, কোনো কিছু না। তো সে অচল মেয়ে তার বাবাকে জিজ্ঞাসা করলো যে আমার প্রতিবেশী সে প্রতি বছর কী করে, এই দিনে এই খাদমে কোরআনের আয়োজন করে, দোয়ার আয়োজন করে, এর কারণ কি? তখন তার বাবা বলল, এটা হচ্ছে মুহররমুল হারাম মাস, এটা আশুরার দিন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে এটা অধিক প্রিয় এবং আল্লাহ তাআলা এই দিনকে, এই রজনীকে অনেক ফজিলত দ্বারা ধন্য করেছেন। তো তখন এই কথাগুলো শুনল এবং শোনার পর যখন সবাই নিদ্রায় ঘুমিয়ে পড়ল, ওই মেয়েটি, ওই অচল মেয়ে সারা রাত জেগে থাকলো এবং কোরআনে কেরিমে তেলাওয়াতগুলো শ্রবণ করলো। যখন সবাই দোয়ার জন্য হাত উঠালো, সে মেয়েও বাসার পাশেই বাসাতো, আওয়াজ আসছিল, সেও দোয়াতে হাত উঠিয়ে দিল এবং চোখের পানি ছেড়ে ছেড়ে বলতে লাগলো, আল্লাহ এই দিনের ওয়াসিলা তোমার দরবারে পেশ করছি, আল্লাহ এই বান্দাদের ওয়াসিলা পেশ করছি যারা তোমার জিকির করেছে, তোমার কোরআনে কেরিমের তেলাওয়াত করেছে, আল্লাহ আমার কষ্ট কি দূর করে দাও, আল্লাহ তুমি জানো, দেখছো আমি একটি রোগে আক্রান্ত রয়েছি, আমার রোগ কি দূর করে দাও, আমাকে শিফা দিয়ে দাও। যে লিখেছে সে বলছে সে এখনও দোয়া শেষ করে নাই, দোয়ারত অবস্থায় ছিল, আল্লাহ তাআলা তাকে শিফা দিয়েছেন, সে নিজের পায়ে দাঁড়িয়ে তার বাবার কাছে আসলো, বাবা দেখে অবাক হয়ে গেল যে আমার মেয়ে কখনো পায়ে তো দাঁড়ায়নি, আজকে কিভাবে দাঁড়িয়ে গেল। তখন বাবা জিজ্ঞাসা করলো, বাবা কারণটা কি? তখন বলল, বাবা তুমি না বলেছিলে এই দিন আল্লাহর কাছে প্রিয়, আমি এই দিনের ওয়াসিলায় আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ তাআলা আমাকে সেবা দিয়ে দিয়েছে। তো আমাদের কাছেও সেই দিনটি খুব নিকটে, আমরা এখন থেকে প্ল্যানিং করি ওই দিনকে নিজেকে ফ্রি করি, সারা রাত কীভাবে অতিবাহিত করব। তো কীভাবে অতিবাহিত করব, দাওয়াত ইসলামী তো শিখেছি, ফয়জানে মদিনাতে ইনশাআল্লাহ আজিমুর শানই জিতেম হবে আশুর উপলক্ষে, এখানে ইনশাআল্লাহ নামাজের ব্যবস্থা হবে, সারা রাত ইনশাআল্লাহ জবাজাল জেগে জেগে আমরা ইবাদত করব, কোরআনে কারিমের তেলাওয়াত করব। মদিনী চ্যানেলের স্ক্রিনে যারা আমাদেরকে দেখছেন, ইসলামী বোন ইসলামী ভাই, একটি নিয়ত করুন, দেখুন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের তাজা রক্ত প্রবাহিত করে আমাদেরকে পিওর দিন, একবারে পিওর দিন আমাদের নিকট পর্যন্ত পৌঁছিয়েছেন, আমাদেরকে দিয়েছেন। তো আমরা তিনার গোলাম হয়ে, তিনার নানা জানের গোলাম হয়ে তিনাকে আমরা কি দিতে পারি? তো যাদের নিকট সময় রয়েছে, একটি নগণ্য পরামর্শ হচ্ছে, যদি সম্ভব হয় প্রতিদিন আমরা তিন পারা করে কোরআনে কারিম তেলাওয়াত করি। কত? তাহলে দশ দিনে কত হবে? তিরিশ পারা। এক খতম কোরআনে করিম তেলাওয়াত হয়ে যাবে এবং এই সওয়াবকে ইমাম হুসাইনকে তোহফা পেশ করে দেয়। মানুষ মানুষকে তোহফা দেয় কি না, উপহার তো দেয়। বলেন কেয়ামতের দিন যখন তৃষ্ণার কারণে আমাদের জিব্বা মুখ থেকে বের হয়ে যাবে, শুকনো কাঁটার মতন শুকিয়ে যাবে, নফসি নফসি যখন থাকবে, আমার বাবা মা স্ত্রী সন্তান কেউ আসবে না, আমি যখন কঠিন তৃষ্ণায় আক্রান্ত থাকবো কেউ যখন আসবে না, তো এই হাসনাইনে করিমেন ইমামে হাসান ইমাম হুসেন আমাদেরকে আবে কাউসার পান করাবে, তিনি আমাদেরকে আবে কাউসারের তোহফা দিবে। তো দুনিয়াতে তিনাদেরকে এক খতম কোরআনে করিমে তোহফা দেই ইনশাআল্লাহ, এই মাসে অধিকারে দুরুশি পাঠ করবে ইনশাআল্লাহ। যা শুনেছি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, নিজেকে নেক চরিত্রবান মুসলমান হওয়া, সুন্নতের উপর আমল করার আগ্রহ পাওয়া ও ইসলামের প্রচার প্রসার নিজের সক্রিয় করার জন্য আশিকানে রাসূলের দ্বীনী সংগঠন দাওয়াত ইসলামী দ্বীনী পরিবেশে সম্পৃক্ত হয়ে যান। জেলি হালকার বারোটি দিনে কাজের দিকে অগ্রসর হয়ে অংশগ্রহণ করুন, নেক আমলের উপর আমল ও মাদিনী কাফেলায় সফর করুন ইনশাআল্লাহ। এর বরকতে গুনাহ থেকে ফিরে আসা, নেকি করা এবং আখিরাতের জন্য প্রস্তুত হওয়ার মন মানসিকতার সৃষ্টি হবে। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আর একটি হচ্ছে দিনই নিজেকে চেঞ্জ করার একটি স্থান হচ্ছে, সেটি হচ্ছে দাওয়াত ইসলামী প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে আপনাকে পরিবর্তন করার জন্য, সেটি হচ্ছে মাদিনী কাফেলা। সেটি কি? মাদিনী কাফেলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, শেখে তরিকাত আমির আলী সুন্না দামাত বরকাতুম উল আলিয়া এর রিসালা 163 মদিনী ফুল থেকে আংটি পরিধান করার কয়েকটি সুন্নাত ও আদব শ্রবণ করি। পুরুষের জন্য স্বর্ণের আংটি পরিধান করা হারাম। আল্লাহ পাকের হাবিব হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম স্বর্ণের আংটি পরিধান করা থেকে নিষেধ করেছেন। প্রাপ্তবয়স্ক ছেলের স্বর্ণ রূপার অলঙ্কার পরিধান করা হারাম এবং যে পরিধান করাবে সেও গুনাহগার হবে। এবং যা বাকি সুন্নাত রয়েছে, সুন্নাত আদব, এটা ইনশাআল্লাহ জামাজাল এই জুতেমার পরে বয়ান করা হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। হযরত সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই দুরূদ শরীফ পাঠ করবে যদি সে দাঁড়ানো থাকে তবে বসার পূর্বে, আর বসা থাকলে দাঁড়ানোর পূর্বে তার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। আসুন আমরাও পাঠ করি। আল্লাহুম্মা صلِّ على سيدنا ومولانا محمد وعلى آله وسلم। যে ব্যক্তি দরুদ শরীফ পাঠ করবে তার উপর রহমতের সত্তরটি দরজা খুলে দেওয়া হয়। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হযরত আহমদ শাফি রহমতুল্লাহ তাআলা কতিপয় বুজুর্গদের থেকে বর্ণনা করেন, এই দরুদ শরীফ একবার পাঠ করলে 600,000 বার দরুদ শরীফ পাঠ করার সওয়াব অর্জন হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহি সলাতান দাইমাতাম বিদাওয়ামি মুলকিল্লাহ। একদিন এক ব্যক্তি আসলো প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তাকে নিজের এবং সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা এর মাঝখানে বসালেন। এতে সাহাবায়ে কেরামগণ আলিমুর রিদওয়ান খুব আশ্চর্য হলেন যে এই সম্মানিত লোকটিকে যখন তিনি চলে গেলেন তখন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন, সে যখন আমার উপর দরুদ শরীফ পাঠ করে তখন এভাবে পড়ে। আসুন আমরাও পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদালাহ। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এভাবে দরুদ শরীফ পাঠ করবে তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة হযরত সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, প্রিয় নবী মক্কী মদিনী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, এই দোয়া পাঠকারীর জন্য 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত নেকি সমূহ লিখতে থাকেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। প্রিয় নবী রাসূল আরবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই দোয়া 3 বার পড়ে নেবে সে যেন শবে কদর পেয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল করিমু সুবহানাল্লাহি রাব্বি সামাওয়াতি السبع ورب العرش العظيم لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب السماوات السبع ورب العرش العظيم لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب السماوات السبع ورب العرش العظيم صلوا على الحبيب صلى الله
عليه وسلم رامپور اسلامی بھائرا এখন জিকির হবে। আসুন আমরা সবাই জিকিরের পূর্বে কয়েকবার দরুদ শরীফ পাঠ করে নিই।
الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله حسبي ربي جل ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله هو لا Oh, love. لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم إلا الله 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 إلا لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الله هو 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله
আসুন, নিজের অতীতকে স্মরণ করে, অতীতের সমস্ত গুনাহকে স্মরণ করে, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে নিজের গুনাহ ভরা হাত উঠিয়ে দেই। এই আশা, এই ভরসা নিয়ে হাত উঠাই যে হয়তো আমার জীবনের এটাই শেষ দোয়া, এটাই শেষ রাত, হয়তো আগামীতে আর দোয়া করার আমার সুযোগ হবে না, এই কথা ভেবেই আসুন আল্লাহ তাআলার কাছে নিজের ক্ষমার ভিক্ষার জন্য হাত তুলে দিই। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ইয়া রাব্বানা ইয়া আরহামার রাহিমিন يا ربنا يا ربنا يا ارحم الراحمين يا اكرم الاكرمين يا الله عز وجل مالك ومولا يا الهي رحم فرما مصطفى کے واسطے یا رسول اللہ کرم کیجئے خدا کے واسطے مشکلیں حل کر شہ مشکل کشا کے واسطے کربلائے رد شہید کربلا کے واسطے کربلائے رد شہید کربلا کے واسطے اللہم یا دافع البلیات اللہ اللهم يا شافع الامراض الله اللهم يا كافي المهمات الله اللهم انا اسالك اهدنا الصراط المستقيم الله اللهم اغفر وارحم وانت خير الراحمين اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا يا غفور يا الله عز وجل مالك আল্লাহ তোমার গুনাহগার বান্দা আল্লাহ আই আল্লাহ সাপ্তাহিক ইজতেমায় অংশগ্রহণ করে মাওলা আল্লাহ কোরআনে করিমের তেলাওয়াত শ্রবণ করেছি মাওলা আল্লাহ হুজুরের নাত শরীফ শ্রবণ করেছি মাওলা আল্লাহ বয়ান শ্রবণ করে জিকির আজকার করে মাওলা আল্লাহ নিজের গুনাহ বড় হাত তোমার দরবারে উঠিয়ে দিয়েছি মাওলা আল্লাহ কি ভাষা কি জবান দিয়ে তোমার কাছে ভিক্ষা চাবো মাওলা আল্লাহ গুনাহ করে করে আমরা আমাদের জবানকে নষ্ট করে ফেলেছি মাওলা মাওলা কোন হাত তোমার দরবারে উঠাবো মাওলা আল্লাহ তোমার পবিত্র দরবারে হাত উঠানোর মতো নয় হাত আমাদের নেই মাওলা মাওলা তোমার কাছে কিভাবে যেতে হয় আমরা জানি না মাওলা মাওলা এই পবিত্র রজনীতে বলা না জানি কত বড় বড় গুনাহগারদেরকে তুমি ক্ষমার করে দিচ্ছ মাওলা আল্লাহ না জানি যারা গত বছর কত কারো উপর জাহান্নাম ওয়াজিব ছিল আজ তারা জান্নাতীদের লিস্টে চলে আসছে মাওলা কিন্তু হায় আফসোস দিন বা দিন আমার গুনাহ বেড়ে যাচ্ছে মাওলা আল্লাহ একের পরে গুনাহ বেড়ে যাচ্ছে মাওলা আল্লাহ তোমার নাফরমানির দিকে বারবার বেড়ে যাচ্ছি মাওলা আল্লাহ যতবার তওবা করি আবারও সেই গুনাহ করে ফেলি মাওলা করকে তওবা ফির গুনাহ করতা হে জো میں وہی بدکار ہوں کر دو کرم یا اللہ عز و جل مالک و مولا انہیں آشا نیت تو بردو برے ہاتھ اٹھی دیئے چھے مولا اللہ اللہ ہمرا جر آج اپستی دھوئے چھے مولا মাওলা আমাদের ছাড়াও তোমার অগণিত বান্দা রয়েছে যারা তোমাকে আল্লাহ আল্লাহ বলে ডাক দিচ্ছে কিন্তু আমাদের তুমি ছাড়া আর কেউ নেই মাওলা আল্লাহ তুমি যদি তাড়িয়ে দাও তুমি যদি নারাজ হয়ে যাও কার দরবারে যাবো মাওলা আমরা স্বীকার করি মাওলা আমরা সেই গুনাহগার যে সূর্যের আলোতে তোমার নাফরমানি করেছি আল্লাহ রাতের আধারে লুকিয়ে লুকিয়ে তোমার নাফরমানি করেছি আল্লাহ কখনো একা একা কখনো মানুষের সাথে মিশে মিশে এই আল্লাহ কখনো ইচ্ছাকৃতভাবে কখনো অনিচ্ছাকৃতভাবে আল্লাহ শুধু জীবনে তোমার নাফরমানি করেছি মাওলা আল্লাহ তোমার ইজ্জতের কসম মাওলা যদি আমার গুনাহের কথা আমার বাবা জানতো আমাকে ছেলে বলে পরিচয় দিত না মাওলা আমার মা যদি আমার গুনাহের কথা জানতো আমার আমাকে ছেলে বলে ডাকতে লজ্জা বোধ করতো মাওলা। এ আল্লাহ, তুমি যদি আমাদের আমল নামার বিনিময়ে আমাদেরকে দাও, আল্লাহ তোমার জাহান্নাম ছাড়া আর কিছুই হবে না মাওলা। মাওলা আমাদের স্থান জাহান্নাম হবে মাওলা। আল্লাহ তুমি যদি জাহান্নাম দিয়ে দাও, আল্লাহ শয়তানের খুশির কোনো সীমা থাকবে না। আল্লাহ কিন্তু তোমার রসুলের অন্তরে অনেক আঘাত লাগবে। আল্লাহ তোমার রসুল অনেক কষ্ট পাবে মাওলা। আল্লাহ তুমি যদি দয়া করো, আল্লাহ তুমি যদি করুণা করো, আল্লাহ তুমি যদি আমাদেরকে ক্ষমার ভিক্ষা দিয়ে দাও মাওলা, আল্লাহ শয়তান উপদস্থ হবে, শয়তান ধ্বংস হয়ে যাবে, আল্লাহ তোমার রসুল খুশি হয়ে যাবে মাওলা। আল্লাহ তুমি তো তোমার রসুলের সাথে ওয়াদা করেছো, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ আমাদের দিকে তাকিয়ে নয়, আমাদের এই গুণা বড় হাতের দিকে তাকিয়ে নয়, আল্লাহ তোমার রসুলের চেহারার দিকে তাকিয়ে আমাদেরকে ক্ষমা করে দাও মাওলা। মাওলা আজ সাহাবাদের শান শুনেছি, এলে বেদের শান শুনেছি, আল্লাহ তিনাদেরকে অন্তর থেকে নিজের জান প্রাণ থেকেও বেশি ভালোবাসি মাওলা। কিন্তু গুনাহের কারণে যদি জাহান্নাম হয়, এই সাহাবা এলে মেয়েদেরকে ছাড়ে কিভাবে জাহান্নামে থাকবো মাওলা? মাওলা তোমার কাছে তো দুনিয়ার সম্পদ ভিক্ষা চাই না, তোমার কাছে তো ইজ্জত চাই না, সম্পদ চাই না, মজ্জব চাই না মাওলা। মাওলা তোমার রসুলের কদমে জায়গা চাই মাওলা। মাওলা সাহাবা এলে মেয়েদের কদমে জায়গা চাই মাওলা। মাওলা এই নিয়ামত থেকে আমাদেরকে বঞ্চিত করে দিও না মাওলা। মাওলা সাহাবাদের থেকে দূর করে দিও না মাওলা। আল্লাহ যেভাবে তুমি সাহাবা থেকে রাজি, আল্লাহ যেভাবে আহলে বাইত থেকে রাজি, আল্লাহ তাদের কদমের ওসিলা দিচ্ছি। আমাদের থেকে রাজি হয়ে যাও মাওলা। ও মাওলা নারাজ হয়ে না, আল্লাহ তুমি যদি নারাজ হয়ে যাও আমরা ধ্বংস হয়ে যাও। পেশ করার মতন কোনো আমল নেই মাওলা, কি ওয়াসিলা দিয়ে তোমার কাছে সুপারিশ চাবো? কিছু নেই মাওলা, নিজেকে নষ্ট করে ফেলেছি, নিজেকে ধ্বংস করে ফেলেছি। এমন কোনো গুণা নেই যেগুলো আমি করি নাই মাওলা। মাওলা আজ দুনিয়াতে ইমামের সম্মান দান করেছো, সুন্নতে লিবাস দান করেছো, কিয়ামতের দিন মিজানের পাল্লায় যেখানে তোমার রসুল থাকবে, যেখানে সমস্ত আম্বিয়ারা থাকবে, সমস্ত সাহাবারা থাকবে, আল্লাহ তাদের সামনে যদি আমার আমল নামাকে প্রকাশ করে দাও, আমার এক একটি গুনাহকে যদি প্রকাশ করে দাও, কোন মুখ নিয়ে বলবো ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার গোলাম, ইয়া রাসূলুল্লাহ আপনার শাফাতের ভিক্ষুক নেওয়ার জন্য এসেছি। যদি এই গুনাহের বোঝা প্রকাশ পেয়ে যায়, কোন মুখ নিয়ে আসালুকার শাফাত ইয়া রাসূলুল্লাহ বলবো মাওলা? মাওলা যেভাবে দুনিয়াতে আমার গুনাহগুলো প্রকাশ করো নাই, আল্লাহ কিয়ামতের দিনও আমাদের গুনাহকে প্রকাশ করিও না মাওলা। এই আল্লাহ আজ্জা ওয়াজাল মালিক ও মাওলা, দাওয়াতে ইসলামের ইজতেমায় ইসলামী ভাইরা অনেক আশায় আসে মাওলা, যেখানে দোয়া কবুল হয় মাওলা, আল্লাহ আমার দিকে তাকিয়ে নয়, আল্লাহ এখানে যাদের হাত তোমার দরবারে কবুল, আল্লাহ তার হাতের ওসিলা আমাদের অন্তরের সমস্ত জায়েজ দোয়াকে কবুল করে নাও মাওলা। এই আল্লাহ আমাদের পরিবার পরিজন্য মাওলা যারা অসুস্থ রয়েছে তাদেরকে শিফা দান করো মাওলা। এই আল্লাহ যারা ঋণগ্রস্ত রয়েছে তাদের ঋণকে পরিশোধ করার তৌফিক দান করো মাওলা। এই আল্লাহ যারা বেরোজগার তাদেরকে হালাল রিজিক উপার্জন করার তৌফিক দান করো মাওলা। এ মালিক ও মাওলা অনেকের
চাকরি নেই আল্লাহ, চাকরি খুঁজে রয়েছে মাওলা, এই আল্লাহ অনেকে প্রবাসে যেতে চায় মাওলা, ভিসা হচ্ছে না মাওলা, আল্লাহ তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দাও মাওলা, এই আল্লাহ অনেকে দোয়ার জন্য বলেছে মাওলা, আল্লাহ অনেকের সন্তান নেই তাদেরকে নেক সালে সন্তান দান করো মাওলা, আল্লাহ যাদেরকে তুমি সন্তানের মতো নিয়ামত দিয়েছো মাওলা, আল্লাহ তাদের সন্তানকে মাতা পিতার বাধ্যগত সন্তান হিসাবে কবুল করে নাও মাওলা, আল্লাহ অনেকে বিভিন্ন ধরনের মিথ্যা মামলা মোকদ্দমায় ফেঁসে আছে আল্লাহ, সমস্ত ধরনের মিথ্যা অপবাদ থেকে তাদেরকে হেফাজত করো মাওলা, এই আল্লাহ আজ্জা ওয়াজাল মালিক ও মাওলা, তোমারই দেওয়া নিয়ামত এই আল্লাহ 1445 হিজরি আল্লাহ আমাদেরকে দিয়েছো মাওলা, নতুন একটি বছর আল্লাহ, এ বছর যেন তোমার নাফরমানি থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারি সে তৌফিক দান করো মাওলা, আল্লাহ নিজের মালিক ও মাওলা আমাদের অন্তরের সমস্ত জায়েজ দোয়া কবুল করো মাওলা, আল্লাহ আমাদের মাতা পিতার হায়াতের মধ্যে বরকত দান করো মাওলা, আল্লাহ তাদের রিজিকের মধ্যে বরকত দান করো মাওলা, আল্লাহ তোমার দরবার ব্যতীত অন্য কারো দরবারের মহতাজ করিও না মাওলা, এই আল্লাহ আজ্জা ওয়াজাল মালিক ও মাওলা তোমার কাছে ফরিয়াদ, আল্লাহ আমাদের গুনাহের শাস্তি আমাদেরকে আমাদের মাতা পিতাকে দিও না মাওলা, আল্লাহ আমাদের গুনাহের কারণে আমাদের মাতা পিতাকে লজ্জিত করিও না মাওলা, আল্লাহ আজ্জা ওয়াজাল তাদের ইজ্জতের সম্মানে যেন আমাদের কারণে আঘাত না হয় মাওলা, এই আল্লাহ আজ্জা ওয়াজাল মালিক ও মাওলা, মালিক ও মাওলা 1444 হিজরিতে মাওলা আল্লাহ অনেক হাজিরা হজে গিয়েছে মাওলা, আল্লাহ অনেক হাজিরা তাওয়াফ করেছে মাওলা, আল্লাহ কেউ তোমার গিলাফকে চুমু দিয়েছে তো কেউ তোমার ঘরকে তাওয়াফ করেছে, আল্লাহ কেউ মাকামে ইব্রাহিমে তোমার দরবারে হাত উঠিয়েছে, কেউ সাই করেছে, কেউ মিনা মুজদালিফাতে গিয়েছে, আল্লাহ কেউ আরাফাতের ময়দানে তোমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকছে, আল্লাহ আল্লাহ অনেক সৌভাগ্যবান আল্লাহ যারা সবুজ সবুজ গুম্বদের ছায়া তলে দাঁড়িয়ে আল্লাহ আমার রসুলের রওজাকে নিজের সামনে রাখে, আল্লাহ শুনেলে শুনেলে জালি মুবারককে দেখে দেখে আল্লাহ যারা নিজের মুখে পাঠ করেছে আসালুকা শাফাআত ইয়া রাসূলুল্লাহ, আসালুকা শাফাআত ইয়া রাসূলুল্লাহ, আসালুকা শাফাআত ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমরা তো যেতে পারি নাই, আমাদের সম্পদ নেই আল্লাহ, আমাদের মাওলা সেই বাহানা নেই যে বাহানা নিয়ে আমরা তোমার রসুলের রওজায় যাব মাওলা, আল্লাহ আল্লাহ শুনেছি মদিনায় নাকি সম্পদ দিয়ে মানুষ যায় না, যাকে আমার রসুল ডাকে সে যায় মাওলা, আল্লাহ এমন বানিয়ে দাও না মাওলা যেন তোমার রসুলের সুনজর আমাদের প্রতি আসে মাওলা, আল্লাহ 1444 হিজরিতে যেতে পারি নাই আল্লাহ, নতুন বছর এই বছরে যেন তোমার ঘর তাওয়াফ করতে পারি সে তৌফিক দান করো মাওলা, আল্লাহ মদিনা জিয়ারত করতে পারি সে তৌফিক দান করো মাওলা, মালিক ও মাওলা আল্লাহ আজ্জা ওয়াজাল জানি না এই মোনাজাত আমার জীবনের শেষ মোনাজাত কিনা মাওলা, এই আল্লাহ আজ্জা ওয়াজাল এই দোয়াকে ওয়াসিলা করে মাওলা জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করো মাওলা, এই আল্লাহ সমস্ত জায়েজ মকসদকে কবুল করে নাও, আল্লাহ তোমার কাছে কী চাবো মাওলা, আল্লাহ তুমি তো জানো মাওলা আমাদের জন্য কী কল্যাণকর, আল্লাহ আমাদের জন্য যা কল্যাণকর আমাদেরকে দান করো মাওলা, আমাদের জন্য যা অকল্যাণকর আমাদেরকে তা থেকে হেফাজত করো, আল্লাহ সমস্ত ধরনের ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে হেফাজত করো, আল্লাহ ইমানের দুশ্মন থেকে আমাদেরকে হেফাজত করো, আল্লাহ আমাদের ইমানের হেফাজত করো, আল্লাহ আজ্জা ওয়াজাল মালিক ও মাওলা, কেতে রেতে হ্যাঁ দোয়া কে বাস্তে বন্দে তে কর দে পুরি আর জুহর বেকসম মজবুর কি ইন্নাল্লাহ ওয়া মালায়েকাতুহু ইয়াসাল্লুন আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন মা'দিনিল জুদি ওয়াল কারামি ওয়া আলিহি ওয়া বারিক ওয়া সাল্লিম সলাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ বিহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
طلع البدر علينا من سنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك مصطفى جان رحمان پہلا کو سلام شمع بز میں پہلا کو سلام غوث اعظم امام قدرات پہلا کو سلام مصطفیٰ جان رحمت پہلا کو سلام شمع بزم ہے لاکھوں سلام ڈال دی مصطفیٰ ڈال دی قلبوں میں عظمت مصطفیٰ سید اعلی حضرات پہلا کو ہم فیض جن کے لاکھوں امام سجے اس آمیر اہل سنت پہلا کو سلام مصطفیٰ جان رحمت پہلا کو سلام شمع بزم ہدایت پلا کو سلام
صلاۃ والسلام علیک یا حبیب اللہ سبحانک اللہم وبحمدک لا الہ الا انت استغفرک واتوب الیک سبحانک اللہم وبحمدک لا الہ الا انت استغفرک واتوب الیک سبحانک اللہم وبحمدک لا الہ الا انت استغفرک واتوب الیک صلاۃ والسلام علیک نبی اللہ وعلی آلہ واصحابہ
جن کی دعوت تر جاگاہ